সকল শ্রোতা বন্ধুকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকের জীবনবাণী অনুষ্ঠান শুরু করছি। প্রিয় ভাই ও বোন, জাগতিকভাবে একটা শিশু নির্ভর করে তার পিতামাতার উপর। পিতামাতা তাকে বড় হতে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে পিতা ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে রয়েছেন, যেন আমরা কেবলমাত্র তাঁরই উপর নির্ভর করে আত্মিক জীবনে সত্যের নতুনতায় বৃদ্ধি লাভ করতে পারি। প্রিয় বন্ধু, এই জগতে চলতে গেলে আপনি কার উপর নির্ভর করবেন, জগতের না ঈশ্বরের? সিদ্ধান্ত আপনার। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংগীতার 61 এবং 62 গীত নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে এখন আমরা আর এক গুচ্ছ গীত পাচ্ছি, যা 61 থেকে 68, এবং এই গীতগুলোর মূল বিষয়বস্তু হল ঈশ্বর আশ্রয়স্থল। এই 8টা গীত আলোচনার মধ্যে আমরা দেখব যে ঈশ্বর ভক্তেরা স্থির বিশ্বাসে ঈশ্বরের কাছে তাদের বিনতি রাখছেন। এই গীতগুলোর মধ্যে যীশুখ্রিস্টের ছায়া দেখতে পান এবং আমাদের জীবনে অনেক সাহায্য আমরা পাব। গীত 61 দাউদের রচিত গীত এবং তার যুক্ত যন্ত্রের সঙ্গে গান করার জন্য প্রধান বাদ্যকারের জন্য করুণ রাগের ওই গীত মনে হয় যে গিটার জাতীয় কোনো প্রকার যন্ত্রের সঙ্গে গাওয়া হতো। এই গীত দাউদের অন্তরের প্রার্থনা। আজকালকার দিনে আমাদের একটা ধারণা হয়েছে যে ঈশ্বর তার যে সাজিয়ে বসে আছেন, আমরা পছন্দ মতো বস্তুটা চাইব তার কাছে আর তিনি হাত বাড়িয়ে সেটি দেবেন, আমাদের কোনো মূল্য দিতে হবে না। এটাই যদি আমাদের ধারণা হয় তাহলে আমাদের প্রার্থনা বৃথা হয়ে যাচ্ছে। প্রার্থনা আমাদের অন্তরের অন্তঃস্থল হতে আসা চাই, অন্তর্যামী ঈশ্বর সেই প্রার্থনা চান। দাউদের প্রার্থনা শুনুন, তিনি বলছেন 61 গীতে 1-2 পদে, হে ঈশ্বর আমার কাকুক্তি শ্রবণ করো, আমার প্রার্থনায় অবধান করো, চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব, আমার অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগের জন্য। তোমার ধন্যবাদ দিই তোমার জীবন্ত সত্য বাক্য যা তুমি আমাদেরকে দিয়েছ, এবং তুমি আমাদেরকে নতুন নতুন বিষয় শিক্ষা দিচ্ছ। তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র আত্মার চালানো আশীর্বাদের জন্য। আজও তুমি আমাদের সঙ্গে কথা বলো, প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। প্রত্যেককে যোগ্যরূপে তোমার আরাধনায় রত থাকতে এবং তোমার ইচ্ছা জানতে সাহায্য করো। প্রত্যেকের পরিবারে আশীর্বাদ করো। ধন্যবাদ, গৌরব, মহিমা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর আমি আপনাদের কাছে একষট্টির গীতের প্রথম দুটি পদ পাঠ করেছি। আর এখানে দাউদ বলছেন, পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব। দাউদের উপলব্ধি হচ্ছে এই যে, তিনি পৃথিবীর এক প্রান্তে পড়ে আছেন এবং ঈশ্বর বহুদূরে অনেক অনেক উপরে সেই স্বর্গপুরে অবস্থান করছেন। দাউদ আকাশের দিকে চেয়ে দেখছেন, ও কত উঁচু ওই নীল আকাশ, আর তিনি কোথায় পড়ে আছেন। তিনি চেয়ে দেখছেন দূরের ওই পর্বতমালা অনেক উঁচু, কাতরস্বরে বলে উঠছেন, আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়ে যাও। তার চিন্তা, আমাকে আরও উঁচুতে উঠতে হবে, কেননা তিনি অনেক উঁচুতে অনেক দূরে আছেন, আমি উঠতে পারলে তার কাছে আসতে পারব। সরল শিশুর মতন চিন্তা, তাই নয় কি? শিশুর মতো বিশ্বাস। হ্যাঁ, দাউদের সরল বিশ্বাস, পূর্ণ কাতর বিনতি তার কাকুক্তি। আজকের চিন্তাধারায় কিছু লোক তাদের দৃষ্টিকোণ থেকে বলে থাকেন, যিশু, যিশুই তিনি অনন্য সাধারণ কিছু নন, তিনি একজন প্রকৃত মানুষ, শুদ্ধ চরিত্র, দৈব ক্ষমতা সম্পন্ন চিকিৎসক ও কার্যকারী, হতে পারে তিনি প্রস্তর কিন্তু আমা অপেক্ষা অধিক উচ্চ নন। পবিত্র বাইবেল কিন্তু আমাকে বলে, প্রথম করিন্থ তার দশের অধ্যায় চার পদে, আর সকলে এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। সুতরাং এহেন শৈল অবশ্যই আমা হতে উচ্চ। দাউদ চাইছেন তার থেকে উঁচু প্রস্তরে আশ্রয় নিতে যেন ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন। চার পদে আছে, আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব, সেলা। আবার সেই পক্ষযুগলের কথা পেলাম। আশ্রয়স্থল বুঝতে ওই শব্দ ব্যবহার করা হয়েছে। প্রভু যীশুও তাঁর দৃষ্টান্তে কুক্কুটির বা মুরগির কথা উল্লেখ করে বলেছেন, কুক্কুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার আমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি। আমরা পাঁচ পদে দেখি যে দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে মানত করেছেন। আমরা ঈশ্বরের নিকটে সর্বদাই চাইছি, কিন্তু তাকে কি কিছু দেব বলে প্রতিজ্ঞা করেছি? আপনি কি কখনো এমন কোন প্রতিজ্ঞা করেছেন? হয়তো বা করেছি, কিন্তু প্রতিজ্ঞা কি পূর্ণ করেছি? যদি বা করে থাকি, সম্পূর্ণভাবে করেছি কি? দাউদ করেছেন এবং শুনেছেন। ৬ এবং ৭ পদে দেখি আবার তিনি কৃপা ভিক্ষা করছেন। তিনি ঈশ্বরের কৃপা প্রত্যাশী। আমরা যত ঈশ্বরের নিকটবর্তী হই, একটা বিষয় উপলব্ধি করি যে মহান ঈশ্বরকে মানুষের স্তরে নামিয়ে আনা যায় না। আমাদের সর্বদাই মহান ঈশ্বরকে উন্নত, গৌরবান্বিত ও মহিমামণ্ডিত রূপে দেখা উচিত। আর যখন ঈশ্বর তার মহিমায় দেখবার ও জানবার চেষ্টা করব, যিশাইয়ের মতো আমরাও দর্শন পাব। ঈশ্বর তার গৌরবময় সিংহাসনে বসে আছেন এবং আমরা যে অশুচি তা বুঝতে পারব ও ঈশ্বরের কৃপা ভিক্ষা করব, কেননা বুঝব যে তাঁর কৃপা ভিন্ন, আমরা বাঁচতে পারি না। ৬১-এর গীতে ৮ পদে লেখা আছে, যেখানে আমরা পাই যে, তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাইব, দিন দিন আপন মানত পূর্ণ করিব। আপনার প্রতিজ্ঞা পালন করুন, ঈশ্বরের আরও নিকটবর্তী হন, তাঁর প্রশংসা গান করুন এবং তিনি আপনাকে সাহায্য করবেন যেন আপনি আপনার মানত সকল পূর্ণ করতে পারেন। এখন আমি আসব গীতসংহিতা ৬২-তে। কেবলমাত্র গীত বলা হয়েছে, কেবলমাত্র গীত বলা হচ্ছে এই জন্য নয় যে আর কোনো গীত নেই, আরও ১৪৯টা গীত আছে, সর্বমোট ১৫০টা গীত। এই গানের মধ্যে কেবল কথাটার প্রাধান্য আছে, যেমন কেবল তিনি মম শৈল, কেবল তাহার উচ্চ পদ, কেবল তিনি মম পরিত্রাণ, ইত্যাদি ইত্যাদি। গীতরা আলোচনার পূর্বে গীতের পরিচয় ও চরিত্র বিষয় শিরোনামে লেখা আছে প্রধান বাদ্যকারের জন্য, জিদুথনের প্রণালীতে। দাউদের সঙ্গীত জিদুথনের প্রণালীতে বলতে কি বলছেন? জিদুথন ছিলেন প্রধান বাদ্যকারদের মধ্যে একজন, বাদক এবং গায়ক দল তার অধীনে ছিল ও তার নির্দেশে পরিবেশিত হতো। অনেকবার গীতসংহিতায় তার নাম উল্লেখিত হয়েছে। গীত ৬২ একটা সরল গীত, সরল বিশ্বাসের ছবি। এই গীতের মধ্যে দিয়ে শিশু যেমন তার পিতা মাতার প্রতি বিশ্বাস ও আস্থা রাখে, গীতিকারের ঈশ্বরে সেই প্রকার বিশ্বাস ও আস্থা প্রকাশ পেয়েছে। একজন বলেছেন, এত মহত্বপূর্ণ বিশ্বাস অন্য গীতগুলোর মধ্যে খুবই কম প্রকাশিত হয়েছে, উদ্দীপ্ত কণ্ঠে বিজয় দর্পে গীতিকার বিশ্বাস বিষয় প্রকাশ করেছেন। মানুষের নিজ ক্ষমতা, ধন, বল, সাহস সবই অসার বলেছেন। গীতার রচনা কৌশল দেখে মনে হয় যেন ভক্তের প্রশ্বাসের মতো বার হয়েছে। যদিও ঠিক কিরকম অবস্থায় দাউদ এ গীত রচনা করলেন সে বিষয় স্পষ্ট নয়, তবু এ কথা অনুমান করা যায় যে দাউদ প্রচণ্ড মনোবেদনায় গীতটি রচনা করেছেন। আরও অনুমান করা যায় যে দাউদের নিজ পুত্র অবশালম যখন পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তখনই এইরূপ মর্মাহত হলেন। আমরা ঐতিহাসিক পটভূমিকার দিকে একটু নজর দিই। দ্বিতীয় সামুয়েল তার পুনরোধ্যায় 30 পদে আমরা পাই যে দাউদের জীবনে এক মর্মান্তিক দুঃখপূর্ণ সময়। এই যেন তার জীবনে কঠিন পরীক্ষা, বিশেষত দাউদ তখন বার্ধক্যের গণ্ডিতে প্রবেশ করেছেন। অবশালম দাউদের প্রিয় পুত্র, বিদ্রোহী না হলে দাউদ হয়তো নিজ হাতে রাজমুকুট তার মাথায় তুলে দিতেন, রাজদণ্ড হাতে ধরিয়ে দিতেন। যাই হোক, সেই পুত্র অবশালম বিদ্রোহী সেনা সঙ্গে নিয়ে রাজধানী জিরুসালামে প্রবেশ করেছেন। কিছু লোক দাউদের পক্ষ সমর্থন করছেন, কিছু আবার অবশালমের। দাউদ প্রতি মুহূর্তে সংবাদ পাচ্ছেন কে তাঁর প্রতি বিশ্বস্ত, কে বিশ্বাসঘাতক। এমনি এক নাম তার কর্ণগোচরে শোনানো হল, অহিতফল। বৎসেবাকে বিবাহ করার পর আত্মীয় সম্পর্কে, কিন্তু তার চেয়েও বড় সম্পর্ক, সে একজন বিচক্ষণ মুখপাত্র, একজন তীক্ষ্ণ বিচার শক্তি সম্পন্ন মানুষ, একজন উপযুক্ত পরামর্শদাতা। দাউদের মন্ত্রিসভার বিশেষ একজন দাউদকে প্রতারণা করল, ত্যাগ করল। এটা কত বড় দুঃখ, কত বড় আঘাত, তাই নয় কি? আবার শিবা মফিবসতের দাস এসে সংবাদ দিল যে মফিবসত দাউদ যাকে বন্ধুর মতন গ্রহণ করেছিলেন সেও অবশালমের পক্ষ অবলম্বন করে বিশ্বাসঘাত করেছে। আবার আরও দুঃখের বিষয়, দাউদ ও তাঁর সঙ্গীরা যখন রাজধানী ছেড়ে চলে যাচ্ছিলেন সেই সময় প্রাক্তন রাজা শৌলের এক ভক্তদাস পথের পাশে ছিল। তার নাম শিমেই। সে দাউদের দিকে পাথর ছুড়তে লাগল আর অভিশাপ বর্ষণ করতে থাকল। দাউদ সংবাদ পেলেন একদিন যে প্রজারা দাউদকে দেখলে পাগল হয়ে যেত, জয়ের ধ্বনিতে আকাশ বাতাস ভরে দিত। অবশালমকে রাজধানীতে প্রবেশ করতে দেখে সেই প্রজারাই পাগলের মতো অবশালমের জয়ধ্বনি দিচ্ছে। কয়েক শত বৎসর পরের কথা, ঠিক এইভাবে যখন প্রভু যীশু জিরুসালামের মিছিলের সঙ্গে প্রবেশ করছিলেন, সারা জিরুসালেম জয়ধ্বনি দিয়ে বলেছিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নাম আসিতেছেন। আর কদিন পরে ওই একই জনতা মিছিল করে চলেছে, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও ধ্বনি দিতে দিতে। দাউদ জনতার চিৎকারে হুলহৃদয় উপলব্ধি করেছিলেন এবং গীত 62 দাউদের সেই যাতনাদায়ক দিনগুলোর বর্ণনা করছে। এই গীতটি এমন একজন মানুষকে দেখছি যিনি নিজ পথে ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন, সর্বদা যেন শূন্যে ভ্রমণ করছেন। এমন একজনকে দেখছি যিনি ঝড় ঝঞ্ঝার ঊর্ধ্বে, জীবনের উপর চাপ যেন কিছুই না, মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে দিয়ে কাল কাটছে, তবু ওই অবস্থাতেই তিনি গান গাইছেন। জীবনের ওই অবস্থাতেও তাঁর রচিত গানে কোনো প্রকার হতাশা, নিরাশা, বিরক্তি, বিদ্বেষ, ভয় কোনো কিছু প্রকাশ পায়নি, বরঞ্চ পদে পদে আশার কথা, নিশ্চয়তা, নির্ভরতা ফুটে উঠেছে। কত বড় বিশ্বাসী ও নির্ভরশীল হলে তবেই বিপর্যয়ের মধ্যেও ঈশ্বরের প্রশংসাগীত রচনা করতে পারেন। আসুন আমরা সেই বিষয় দেখি। আমরা 62 সংখ্যার গীতটা আলোচনা দেখি, বিশেষ করে আনন্দের বিষয় যে দুঃখ কষ্টের মধ্যে দিয়েও দাউদ কেমনভাবে ঈশ্বরের প্রশংসা করেছিলেন। এক পদে লেখা আছে, আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তা হইতে আমার পরিত্রাণ। ওই সময় নিশ্চয় অনেক গোড়া ধর্মবিশ্বাসী লোক ছিলেন যারা হয়তো দাউদকে পরামর্শ দিয়ে থাকবেন দাউদ যেন রাজধানী ত্যাগ না করেন, কিন্তু স্থির থেকে তাঁর দৃঢ় বিশ্বাস প্রদর্শন করুন, কেননা তিনি ছিলেন ঈশ্বর কর্তৃক অভিষিক্ত ব্যক্তি। সুতরাং ঈশ্বর নিশ্চয়ই সকল ব্যাপারটা উল্টে দেবেন। দাউদ কিন্তু বলছেন, আমার প্রাণ ঈশ্বরের হাতে এবং তাঁর পক্ষে রাজ্য ছেড়ে চলে যাওয়াটাই উত্তম। দাউদ মানুষের হৈহট্টগোল, চিৎকার এ সকলে উর্ধ্বেছিলেন, এমনকি ধার্মিক জিহুদীদের পরামর্শ তার মনঃপুত হল না। এক কথায় দাউদ মানুষে নির্ভর করতে চাইলেন না এবং ঈশ্বরের পরীক্ষা করতে চাইলেন না। ঈশ্বরে নির্ভর করে অনির্দিষ্ট অন্ধকারে পা বাড়ানো শ্রেয় মনে করলেন। ওই রকম বিশ্বাস, ঈশ্বরদত্ত বিশ্বাসকেও কিছু লোক বলবে এটা পরাজয়। দাউদ জিরুসালেম ছাড়লেন, সত্যি, কিন্তু এটাই দাউদের বিশ্বাসের জয়। দুই পদে দেখি কেবল তিনি মম শৈল মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। দাউদ যখন নগর ত্যাগের জন্য প্রস্তুত, প্রধান পুরোহিত সাধক নিয়ম সিন্ধুক নিয়ে দাউদের সঙ্গে যাবার জন্য প্রস্তুত হলেন। নিয়ম সিন্ধুক হল ইসরায়েলের মধ্যে ঈশ্বরের উপস্থিতির চিহ্ন। রাজা দাউদ সাধক যাজককে সেই পুরোহিতকে বললেন, যা দ্বিতীয় সমুয়েল পুনরোধ্যায় 25-26 পদে আছে, তুমি ঈশ্বরের সিন্ধুক পুনরায় নগরে লইয়া যাও, যদি সদাপ্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনর্বার আনিয়া তাহা ও তাহার নিবাস দেখাইবেন, কিন্তু যদি তিনি এই কথা বলেন তোমাতে আমার সন্তোষ নাই, তবে দেখো এই আমি তাহার দৃষ্টিতে যাহা ভালো আমার প্রতি তাহাই করুন। দাউদ এমন একজন বিশ্বাসী যে তিনি তাঁর সম্পূর্ণ জীবন ঈশ্বরে অর্পণ করেছেন। নিয়ম সিন্ধুক তাঁর সাথে থাকুক বা না থাকুক, ঈশ্বর তাঁর ভার নিয়েছেন। আর তাই সাধক যাজককে বললেন, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তিনি তাকে আবার জেরুসালেমে ফিরিয়ে আনবেন। দাউদ ঈশ্বরের উপরে জবরদস্তি করতে চাইছেন না, ঈশ্বরের স্বাধীন ইচ্ছার উপরে সকল কিছু ছেড়ে দিচ্ছেন। এখন ঈশ্বর যে পথে নিয়ে যান সেই পথে তিনি চলবেন, এটাই তাঁর সিদ্ধান্ত। তিন পদে লেখা আছে, তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে, সকলে তাকে হনন করিবে, হেলিয়া পড়া ভিত্তি ও ভাঙা বেড়ার ন্যায়। দাউদ নিজেকে হেলে পড়া ভিত্তির সাথে ভাঙা বেড়ার সাথে তুলনা করছেন। তিনি বলছেন, তোমরা কতকাল এই হেলে পড়া ভিত্তিকে আঘাত করবে, কতকাল ভাঙা বেড়ার উপর ঝাঁপিয়ে পড়বে, কতকাল মৃত মানুষকে মারবে, বধ করবে। আমরা দেখি যে জোনাথনের পুত্র মফিবসেতের দাস শিবা যখন দাউদের কাছে এসে মিথ্যা সংবাদ দিল যে মফিবসেত আবশালমের অনুগত হয়েছে, সেই সংবাদ দাউদকে পীড়া দিল। শিবা চেয়েছিল দাউদের অনুগ্রহ লাভ করতে। আবার অহিতফলের সংবাদে আরেকবার দারুণ মনঃপীড়া পেলেন। এই প্রতারণা ইস্করতীয় জিহুদার প্রতারণার সাথে তুলনীয়। অহিতফলের পরামর্শ দাউদের জন্য বড় মূল্যবান ছিল, দাউদ তার উপরে প্রচুর ভরসা রাখতেন। দাউদ শেষ পর্যন্ত বলছেন, যদি ঈশ্বরের ইচ্ছানুযায়ী হয় তবে ঠিক আছে। চার পদে লেখা আছে, উহারা কেবল তাহার উচ্চ পদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে, উহারা মিথ্যা কথায় আমোদ করে, উহারা মুখে আশীর্বাদ করে কিন্তু অন্তরে শাপ দেয়। শেলা। শিমি দাউদকে ভীষণভাবে অপমান করল, সে পাথর মারল, অভিশাপ দিল। অথচ দাউদ যখন সিংহাসনে বসতেন তখন শিমি ভূমিতে মাথা টেকিয়ে প্রণাম করত। দাউদের সাথে তার বড় অনুগত দেহরক্ষী সরুয়ার পুত্র অবিষয় ছিলেন। তিনি দাউদকে বললেন, দ্বিতীয় সমুয়েল 16:9-11 পদে, ওই মৃত কুকুর কেন আমার প্রভু মহারাজকে শাপ দেয়? আপনি অনুমতি করিলে আমি পার হইয়া গিয়া উহার মাথা খাটিয়া ফেলি। প্রিয় বন্ধু, প্রিয় ভাই বোন, প্রতিশোধ লওয়া সম্বন্ধে পবিত্র বাইবেল কি বলে শুনুন। রোমিও তার 12:19 পদে লেখা আছে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। আবার পুরাতন নিয়মে যখন আসি, দ্বিতীয় বিবরণ তার 32:35 পদে লেখা আছে, প্রতিশোধ ও প্রতিফল দান আমারই কর্ম। আমরা দাউদের কথা শুনি, অবিষয়কে দাউদ কি বললেন? ও যখন শাপ দেয়, দাউদ বলছেন এই কথাগুলো, এবং সদাপ্রভু যখন উহাকে বলিয়া দেন দাউদকে শাপ দাও, তখন কে বলিবে এমন কর্ম কেন করিতেছ? কত সুন্দর তার হৃদয়ের অভিব্যক্তি। দাউদ আরও বললেন, উহাকে থাকিতে দাও, ও শাপ দিও, কেন সদাপ্রভু উহাকে অনুমতি দিয়াছেন। কখনো কি চিন্তা করেছেন যে ঈশ্বর আমাদের জন্য এমন কতকগুলো লোককে রেখেছেন, আমাদের সময়ে সময় উত্তক্ত করতে, যেন আমরা প্রভুর কথা স্মরণ করে আরও ধৈর্যশীল হই, আরও ভালো খ্রিস্টীয় জীবনযাপন করি। সুতরাং আমাদের কাছে আমাদের জীবনের চলার পথে শত্রু দেখলেই আমরা যেন বিব্রত হয়ে না পড়ি, দিশাহারা না হই, শত্রুর প্রতিরোধ করার জন্য বা প্রতিশোধ নেবার জন্য ব্যস্ত হয়ে নিজ পরিকল্পনা আটতে না থাকি। বিশ্বাসের মুহূর্ত আমাদের প্রয়োজন। বিশ্বাসের মুহূর্তটা কখন? আমাদের জীবনে সুন্দর সময়টায়, যখন নির্মল আকাশ ঝলমল রৌদ্র হৃদয়াকাশে এক টুকরো মেঘের ছোঁয়া নেই, তখন কি? অথবা নির্ঝঞ্ঝাটে দিনপাত করছি, দুঃখ ব্যথা অনাটন অভাব কিছু নেই, তখন কি? দাউদের উত্তর হচ্ছে, জীবনে সংকটের মুহূর্তটাই বিশ্বাসের মুহূর্ত। পাঁচের পদে আমরা দেখি 62 গীতে, হে আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করো, কেননা তাহাইতে আমার প্রত্যাশা। একটা সুন্দর প্রার্থনা। দাউদ আত্মার প্রভাবে কথা বলছেন, ঈশ্বরের অপেক্ষা করো, তাহাইতেই আমার প্রত্যাশা। আমি যা চাই, আমি যা করতে চাই, আমার ঈশ্বর তা জানেন এবং তিনি আমার জন্য তার মঙ্গল অনুযায়ী তা করবেন। আশ্চর্য বিষয়, দাউদের সাথীদের মধ্যে হতে কোন ধার্মিক ব্যক্তি বললেন না একটা প্রার্থনা সভা ডাকা হোক। দাউদ হয়তো উত্তর দিতেন, আমার জীবনটাই তো প্রার্থনায় কাটছে, আমি এখন অপেক্ষা করব তিনি উত্তর দেবেন, তিনি কার্য সাধন করবেন। বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল প্রথম তিসলোনিকে তার 5:17 পদে বলেছেন, অবিরত প্রার্থনা করো। তার অর্থ এই নয় যে হাঁটু গেড়ে 24 ঘন্টা হাত জোড় করে প্রার্থনা করতেই থাকো। পৌল বলতে চান, হাঁটু গেড়ে হৃদয়ের বিশ্বাস প্রার্থনা জানাবার পর 24 ঘন্টা উত্তরের অপেক্ষায় থাকো। দাউদ প্রার্থনা সভা ডাকেননি। লক্ষণীয় বিষয় এই যে এই গীতটার মধ্যে প্রার্থনা নেই, কিন্তু সমস্ত গীতটা প্রার্থনার পরিবেশে পরিচিত। দাউদের সমর্পিত জীবনটাই প্রার্থনা, তার জীবনের উত্তম কর্মটাই প্রার্থনা। বৃদ্ধ দাউদ রোদন করতে করতে জেরুসালেম ছাড়লেন। ঈশ্বরে সমর্পিত জীবন, ঈশ্বরে অপেক্ষামান জীবন, ঈশ্বরে প্রত্যাশী জীবন, তিনি যা করেন তাই আমার জন্য মঙ্গল। অন্যেরা হয়তো কর্তব্য খাতিরে তাঁর সাথে, কারো কারো মনে হয়তো তিক্ত ভাব, কিন্তু দাউদের বিশ্বাসের গভীরতা লক্ষ্য করুন। দাউদ কি বলে শুনুন, 6 পদে লেখা আছে, কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি বিচলিত হইব না। এই গীতের অন্তর্নিহিত সত্য এইটাই, দাউদের জীবনের সত্য এইটাই, এই সত্যই দাউদের জীবন পরিচালনা করছে। দাউদের জীবনে আমি বিচলিত হইব না, কেন না, কেবল তিনি ঈশ্বর, মম শৈল মম পরিত্রাণ। নূতন নিয়মে দেখি যিশু বলছেন মতিলিখিত সুসমাচারের 21:44 আর এই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে, কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে। খ্রিস্টই সেই শৈল, সেই প্রস্তর। দিন আসছে অহস্ত খণ্ডিত প্রস্তর পড়বে এবং সবকিছু চুরমার করে দেবে। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি আমি ওই প্রস্তরে পড়তে পারি, যে পড়ে সে রক্ষা পায়। দাউদ বলছেন, কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ। 7:8 লেখা আছে, আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বর নিষ্ঠ, আমার বলের শৈল, আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। হে লোক সকল, সদ তাহাতে নির্ভর করো, তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। 2টি পদের মূল কথা হল ঈশ্বর আমার পরিত্রাণ, আমার গৌরব, আমার বল, আমার আশ্রয়। 9 পদে লেখা আছে, সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা, তাহাদিকে তৌল করিলে তাহার উপরে ওঠে তাহাদের সর্বস্ব বাষ্প অপেক্ষা লঘু। দাউদ এই অভিজ্ঞতা লাভ করেছেন, জনতাকে নির্ভর করা যায় না, কেননা চঞ্চল মনা। তিনি দেখেছেন মান্যবান লোক যেমন অহিত ফল, তাদের উপর নির্ভর করা যায় না। নতুন বিশ্বাসী যারা, তারা এইটাই প্রথম শিক্ষা করুক যে মানুষে নির্ভর করা অপেক্ষা ঈশ্বরে নির্ভর করা উত্তম। অনেক বিশ্বাসী ভাই বোন প্রভু যীশুর উপর দৃষ্টি না রেখে তাদের পালক, প্রচারক, গুরু, এদের উপরে দৃষ্টি রেখে চলেন। এরা কি বলেন এ কথা শোনবার জন্য, খ্রিস্ট কি বলেন সেটা জানার আগ্রহ তাদের অনেকের নেই। দাউদ জেনেছিলেন মানুষে নির্ভর নয়, কিন্তু ঈশ্বরে নির্ভর করা শ্রেয়। 10 পদে আমরা দেখতে পাই, 62 গীতে লেখা আছে, তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না, ঐশ্বর্যের বাহুল্য হইতে তাহাতে মন দিও না। আর এবার আমরা শুনি কেন ঈশ্বরে নির্ভর করব। 11 পদে লেখা আছে, ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি এই কথা শুনিয়াছি, পরাক্রম ঈশ্বরেরই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি এই জন্যেই ঈশ্বরে নির্ভর করতে পারেন, কারণ যে কার্যে পরাক্রমের প্রয়োজন সেই সকল কাজ তিনি করতে সক্ষম। সকল পরাক্রম তাঁরই, যা কিছু তিনি করতে চান তাই করেন। দাউদের মধ্যে সেই পরাক্রম ছিল না, তিনি তো কেবলমাত্র রাজা ছিলেন, ঈশ্বরই তাকে মহান রাজা করেছিলেন। এখন ঈশ্বরই জনগণকে অনুমতি দিয়েছেন যেন দাউদকে জেরুসালেম থেকে বার করে দেয়, এবং যদি ঈশ্বরের ইচ্ছা না হয় দাউদ ফিরবেন না। দাউদ সকলই ঈশ্বরের ইচ্ছার উপরে সঁপে দিয়েছেন, কারণ সকল ক্ষমতা ঈশ্বরের। মানুষের ক্ষমতা ধ্বংস আনে, শক্তিশালী বোমা প্রস্তুত করেছে মানুষ, ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে নিজ নিজ ক্ষমতা প্রকাশের জন্য। দাউদ প্রকৃত ক্ষমতায় নির্ভর করেন, তাহলে ঈশ্বরের ক্ষমতা যার ফুৎকারে বিশ্ব লয় হয়ে যেতে পারে। বারো পদে লেখা আছে বাষট্টির গীতে, হার হে প্রভু দয়া তোমার, কারণ তুমি প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাকো। ক্ষমতা না থাকলে কৃপা দান করা যায় না। দাউদ বলছেন তার ঈশ্বর যার পরাক্রম আছে তিনিই দয়া করে থাকেন, তিনি কৃপাদান করতে পারেন। সাধক যাজককে তিনি বলেছিলেন নিয়ম সিন্ধুক নগরে ফিরিয়ে নিয়ে যাও, আমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করব। পুরাতন নিয়ম অনুযায়ী নিয়ম সিন্ধুক ছিল আরাধনার কেন্দ্রবিন্দু। বর্তমানে বিশ্বাসীর সকল উপাসনায় আর কেন্দ্রবিন্দু কি? যীশুখ্রিস্ট, যিনি অনুগ্রহের আকর। আমরা যখনই ক্রুশের দিকে তাকাই আমাদের সেই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় গীত বাষট্টি। ঈশ্বরের সঙ্গে আমাদের বিশেষ সেই সম্বন্ধে কথা বলে। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। হে ঈশ্বর, তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদেরকে বিশ্বাস দান করো যেন আমরা তোমার উপর নির্ভর করতে পারি, মানুষের উপর নয়, কিন্তু তোমার দিকে দৃষ্টি রেখে এগিয়ে যেতে তুমি সাহায্য করো। আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করো, দুর্বলতা দূর করে দাও, এবং তোমার শক্তিতে তোমার পরাক্রমে আমাদের জীবনকে পরিপূর্ণ করো। সকল ধন্যবাদ গৌরব মহিমা আমরা তোমাকে দান করে এই প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনে বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।